ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى اله واصحابه اجمعين আলহামদুলিল্লাহ সিরাতুন নবীর আলোচনায় আমরা আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের সফরে। তিনি মক্কায় পৌঁছে গিয়েছেন বা পৌঁছে যাচ্ছেন, এখনও পৌঁছেননি। তিনি জিল হলাইফা মিকাত থেকে রওনা হয়ে অনেক দূর এসে গিয়েছেন। পথিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, সেগুলো আমরা শুনেছি। এখনও তিনি পথিমধ্যে যেখানে আসেন সেই বিষয়ের কিছু আলোচনা এখন আসবে। এবং আপনারা জানেন যে বিদায় হজটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেখান থেকে বিশেষ করে হজের মাসাইলগুলো সমস্ত কিতাবে নেওয়া হয়েছে, সেই বিদায় হজ তা ওনার জীবনের একটি বড় ঘটনা। যেমন হজের তালিম নেওয়া গেছে, তেমনি ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধানগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি ব্যাখ্যা করেছেন। হাজার হাজার না, শুধু 1 লাখেরও বেশি মানুষ ওনার সঙ্গে থেকে রাত দিন একসঙ্গে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন। তো বিদায় হজে উনি যখন রাস্তায় আছেন, তখন একটি ঘটনা ঘটল রাওহা এলাকায়। রাওহা হচ্ছে মদিনা থেকে প্রায় 100 মাইলের কাছাকাছি দূরে মক্কার রাস্তায়, পুরনো রাস্তা যেটা ছিল মক্কার সে রাস্তায় এটা পড়ে, কিন্তু এখন নতুন রাস্তা হয়ে গেছে বড়, সেটা আরেক সাইডে পড়ে গিয়েছে। ওইখানে ওনারা যখন আসেন রেস্ট নিচ্ছেন, তখন দেখা গেল যে সেখানে একটা বন্য গাধা, যেটাকে শিকার করার জন্য কোনো শিকারী আঘাত করেছে, আঘাত পেয়ে গাধাটা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ইতিমধ্যেই আহত হয়ে গেছে, তারপরেও সে চলছে। ওটা দেখার পরে সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, কারণ এই বন্য গাধা খাওয়া তখনও জায়েজ, পালিত গাধা খাওয়া জায়েজ নয়। বন্য গাধা এটা একটা শিকার করতো, সেটা বনে থাকতো বা মরুভূমিতে বিভিন্ন জায়গায় থাকতো, সেখানে ওনারা শিকার করে খেতেন। তো এটা এখন একটা ভালো শিকারি পাওয়া গেছে, যেমন আমাদের দেশে বন গরু আছে, তাই না, এরকম আর কি। তো এরকম তো ভালো, এটা খাওয়ার জন্য সাহাবারা যারা আশেপাশে আছেন একে জবাই করে পাকশা করে খেলে তো একটা বড় সুযোগ হয়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললো যে, সাহাবারা বললো, ইয়া রাসূলুল্লাহ, একটা বন্য গাধা কেউ বোধ কোনো শিকারী আটাক করেছিল, কিন্তু সে তীর খেয়ে দৌড়ে এদিকে চলে এসছে, এখন সেটা মনে হচ্ছে যেন আমাদের হাতের নাগালে আছে, আমরা কি এটাকে ধরবো এবং এটাকে কি আমরা জবাই করব, আপনি কি বলেন? তখন তিনি বলেন, দাউহু ফাইন্নাহু ইউশিকু আন ইয়াতিয়া সাহিবুহু, তোমরা এটাকে ছেড়ে দাও, ধরো না। যে ব্যক্তি এটাকে শিকার করছিল, এত সে গাধা দৌড়ে পালিয়ে চলে এসছে, শিকারী হয়তো খুঁজবে এবং পেয়ে যাবে, শিকারী তার শিকারকে ধরুক। তখন বাহার কবিলা থেকে এক লোক কিছুক্ষণ পরে আসলো, সেই এই শিকারী ছিল। আসলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এসে শিকারী বললেন, শানুকুম বিহাদাল হিমার, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা শিকার করেছি। তিনি হজে যাচ্ছেন না, তিনি একজন যাযাবর অথবা কোনো কবিলার বাসিন্দা, তিনি তার নিজের জন্যই শিকার করছিলেন। যখন দেখলেন সামনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তিনিও মুসলিম এবং খুশি হয়েছেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটাকে নেন, আপনাকে আমি এটা হাদিয়া দিয়ে দিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, এটা ঠিক আছে, জবাই করে গোশত বন্টন করে দাও, যারা যে কয়জনকে দেওয়া যায়, সব 1 লক্ষ মানুষকে তো দেওয়া যাবে না, যদি দেওয়া যায় বন্টন করে দিয়ে দেওয়া। তো এটা ওনারা গ্রহণ করলেন। এই শিকারটা কে করেছিল, কোনো হাজি যিনি এহরামের হালতে আছেন তিনি করেছিলেন না? যদি কোনো হাজি এহরামের হালতে করে তাহলে এটা তার জন্য তার দম দেওয়া লাগবে, তার জন্য নিষেধ, জায়েজ নাই, কোনো হাজি স্বীকার করতে পারবে না। তো ওইটা নন হাজি যিনি হাজি নন তিনি করেছিলেন এবং উনি স্বীকার করে যদি হাদিয়া দেয় তাহলে খাওয়া জায়েজ আছে। এটা একটা ঘটনা ঘটলো। এরপরে কিছুক্ষণ পরে আরেকটা দাবি, দাবি হচ্ছে হরিণ, সেটাকেও আরেক শিকারি আরো কিছুক্ষণ পরে তাড়া করেছিল, অ্যাটাক করেছিল, এসে তীর সহকারে দৌড়ে পালিয়ে যাচ্ছে এবং এসে একটু দুর্বল হয়ে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এটা যেন কোনো সাহাবি স্বীকার না করেন, ধরেন কেউ যদি বলে যে না আমি জবে করি দিই তাহলে তো এটা এখন খাওয়া যাবে, এটা যেন কেউ না করেন, সবাইকে বললেন যে খবরদার এটাকে কেউ তোমরা স্বীকার করতে পারবে না, মালিক আসলে তখন সে যদি শিকারি আসে সে নিয়ে যায় তার হক, আর যদি আপনি এটা মরেও যায় সে শিকারি নাও আসে তবু আমাদের জন্য এটা ধরে এটাকে জবাই করা ঠিক হবে না, কারণ আমরা এহরামের হালাতে আছি। তো এরপরে ওনারা চলে গেলেন। তাহলে এখানে একটা জিনিস বোঝা গেল যে যদি কোনো অন্য কোনো শিকারি স্বীকার করে যিনি মহরিম নন, এহরাম করেননি, সেটা করে সে হাদিয়া দিলে সেই শিকার খাওয়া জায়েজ আছে, কিন্তু মহরিম ব্যক্তিগণ স্বীকার করে খাওয়া জায়েজ নাই। তো এই কথাগুলো উল্লেখ করা হয়েছে খুব গুরুত্ব সহকারে, এই জন্য এই বর্তমান জামানায় আমরা যখন হজে যাই আমাদের কারো স্বীকার করা লাগে না, প্লেনের মধ্যে বসে কি স্বীকার করবেন। কিন্তু আগের জামানায় যখন এক মাস দুই মাস দূরে থেকে সফর করে আসতেন তখন সব খাবার তো সাথে ক্যারি করতে পারতেন না, ওনার রাস্তাঘাটে হালাল প্রাণী পালে স্বীকার করে খেতেন, খাওয়া যাবে কি স্বীকার করা যাবে কি যাবে না। এই জন্য এই কাহিনীগুলোকে সাহাবায়ে কেরাম বয়ান করেছেন, বর্ণনা করেছেন, ধরে রেখেছেন, এগুলো পরে ওনাদের হজের মাসাইলের জন্য খুব দরকার ছিল। তো এই দুটো কেসা গেল। এরপরে সামনে আরেকটি ঘটনা ঘটলো, সাহাবায়ে কেরাম ওনাকে কীভাবে ফলো করেছেন, কি হচ্ছে না হচ্ছে, কি করেন না করেন সব ওনারা বর্ণনা করেছেন, এগুলো এনে আমাদের সিরাতের কিতাবে জোগাড় হয়েছে। তার মধ্যে আরেকটি সুন্দর ঘটনা এসছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরজ এলাকায় আসলেন, আরেকটু সামনে মক্কা মদিনার মাঝখানে, এবং ওনার এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দুইজনের মালামাল আরেকটি উঁটে রাখা হয়েছে, কারণ লম্বা সফর, খাবার দাবার, বিছনাপত্র কিছু এক্সট্রা লাগবে, এগুলো ওনারা এক্সট্রা নিয়েছেন মাল নেওয়ার জন্য, আরেকটা উট, আর দুইজনের আলাদা দুইটা উঁটে তো সফর করে নিজেরা আসছেন। তো ওনাদের দুটো উঁটে, একটা উঁটে দুইজনের মাল আছে, সেই মালকে সেই উঁটটাকে পাহারা দেওয়া, যখন এই জার্নি করে থামেন তখন আবার ঘাস খাওয়ানো বা কোনো দিকে চড়াইতে নিয়ে যাওয়ার জন্য আবার একটা আবু বকরের একটা ক্রীতদাস ছিল তার কাছে রাখছেন যে তুমি উঁটটাকে পাহারা দিও। তো কিছুক্ষণ পরে যার ওই ঘটনা একটা ঘটলো যে ওই সময় ওনারা রেস্টে আছেন, জার্নি ব্রেক করেছেন, বিরতি, যাত্রা বিরতিতে বসছেন, হতে খাওয়া দাওয়া করবেন, পানি টানি খাবেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার পাশে আছেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওনার আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেক মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহু যিনি আয়েশার বোন উনিও আছেন। তো অপেক্ষা করছেন যে ওই ক্রীতদাসটা খাবার দাবার সহকারে যেটা যে উঁটে রাখা হয়েছে সেটা নিয়ে আসবে, সেখান থেকে ওনারা কিছু নিয়ে এখন খাবেন টাবেন ইত্যাদি। তো ক্রীতদাসটা আসছে, আসি দেখে যে সে তার সাথে উট নাই, এবার যে উট কই আইনা বা এই রুখা কোথায় রাখছে উট, সে কি বলে কল আদলাল তুহু আলবা রেহা, গত রাত্রে উটটা হারিয়ে গেছে। কিরকম দুঃখ লাগে এখন বলেন, খাবার দাবার সব কিছু উটের উপরে, এখন এই দুইজনের খাবার দাবার জন্য অন্যদের কাছে এখন তাদের দয়া নিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিকমতো খাওয়ানোর জন্য সব কিছু উনি তো মাশা আল্লাহ এই ব্যাপারে তো হিজরতের সময় যেভাবে করেছেন এখনও তো এরকম প্রস্তুতি নিয়ে আসছেন, কীরকম কষ্টটা লাগছে আবু এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো এখন এটা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে থাপ্পড় সাপ্পড় দিতে দেওয়া শুরু করে দিলেন, কষ্ট মনের গোসা ধরে রাখতে পারলেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে একটু আগে গিয়া যখন ক্রীতদাসটাকে থাপ্পড় দিচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে যারা বসে আছে ওনাদেরকে বলছেন উনদুরু ইলা হাদাল মুহরিম মা ইয়াসনাউ, দেখো দেখো তো মুহরমটা কি করে, এহরামের হালতে কি কামরা করে দেখছো নি তোমরা? চাষ এই কথা বলছেন, আর এর চেয়ে বেশি কিছু বলেন নাই। ওয়াসামু আর তিনি মুচকি হাসি দিচ্ছেন, দেখো তো মানে ওনার শ্বশুর তো একদিক থেকে, আবার আরেক দিক থেকে তো হলেন ওনার মানে উনি তো রম্বিক আসলাম তো নবী, আর সম্পর্ক কত মহাব্বতের, তো খুব বেশি মানে মার যা নাই দিছে, একটা থাপড় টাপড় দিছে হয়তো বা, তো রসুল্লাহ সাল্লাম বলেন দেখো তো হাজি মিয়া কি কাজ করে মহরম এহরাম পরে, আর একটু মুচকি হাসি দিলেন। তো এখন বলে তুমি থামাইতে গেলেন না কেন? ওই দুই একটা থাপড় চোপড় দিছে, ইন্দু আর বেশি দেবেন না, আবু করা দিলাম এর চেয়ে বেশি তো আর করবেন না, তো না করলেই ভালো হতো, এই জন্য তিনি এই মন্তব্যটা করেছেন। এরপরে ওনারা আরো আগাচ্ছেন আরো আগাচ্ছেন, জার্নি চলছে। এরপরে আসেন ওয়াদি উসফান একটা এলাকাতে, ওয়াদি উসফান ওইখানে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর আই ওয়াদিন হাদা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশি চিনেন, উনি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আসা যাওয়া বেশি করেছিলেন এই এগুলো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা চিনেন। তারপরেও তিনি কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করলেন, আবু বকর এই প্রান্তর যে এলাকা আমরা এখন ক্রস করছি এই এলাকার নাম কি জানেন? তিনি বলেন এই এলাকার নাম হচ্ছে ওয়াদি উসফান, ভ্যালি অফ উসফান, উসফান এর সমতল ভূমি, দুই পাহাড়ের মাঝখানে কিছুটা সমতল ভূমিকে ওয়াদি বলে, একটু নিচু, এত উঁচু পাহাড়ের মতো নয়, ওয়াদি উসফান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ মাররা বিহি হুদুন ওয়া সালিহু হাযা বাকারাতিন হুমরিন খুতুমুহা লিফ উযরুহুম আবা ওয়া আরদিয়াতুহুম নিমা, যে এটা হচ্ছে এই এলাকা দিয়েই আমাকে দেখানো হলো যে হুদ আলাইহিসসালাম এবং সালেহ আলাইহিসসালাম দুই নবী, ওনারা ফিলিস্তিন ওই এলাকা থেকে হজ করতে গিয়েছিলেন, এই বাইতুল্লাহর এই জায়গা দিয়েই যাচ্ছিলেন, এবং ওনারা কীভাবে গিয়েছেন আল্লাহ সেই দৃশ্য আমাকে তুলে ধরেছেন। আমি দেখতে পাচ্ছি তারা দুইজন জবান তাগড়া উটের পিঠে পেছনে বসা, এবং তাদের উটের যে লাগাম সেটা আমাদের দেশে যে লাগাম তৈরি করে বা গরুর দিয়ে জন্য রশি তৈরি করে সেগুলো মেইনলি কী দিয়ে তৈরি হয়? পাট। আরব দেশে তো পাট ছিল না, ওনারা রশি জাতীয় জিনিস কী দিয়ে বানাতেন? খেজুর গাছের পাতাকে চিকন চিকন করে নিয়ে বেনির মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে বানাতেন। আমি দেখতে পাচ্ছি যে তাদের বাকারাতিন হমর, তাদের উটগুলো ছিল লাল, এবং সেগুলোর রশি নাকে ধরে টানার জন্য ছিল খেজুর পাতার তৈরি। উজরু হুমুল আবা, তাদের ইজার ছিল আবা ধরনের কাপড়। ও আর দিয়াতে হুমুল নিমা, আর তাদের গায়ে হৃদা উপরে চাদর যেটা ছিল সেটা এরকম একদম সাদা ছিল না, এক ধরনের বাঘের গায়ে যেরকম টান থাকে এ কম্বলের মধ্যে থাকে না, অনেক সময় ব্ল্যাঙ্কেটের মধ্যে এরকম এরকম ইয়েওয়ালা রেখাওয়ালা কাপড় গায়ে দিয়েছিলেন এহরামের কাপড় হিসাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো, ইলাবুনা ওয়াহজুন, ওনা তালবিয়ে করতে করতে যাচ্ছিলেন, হজ করেছিলেন, আলবাইকের আতিক আল্লাহর ঘরকে সে দৃশ্য ওনাকে দেখানো হয়েছে। এই হাদিসের মধ্যে কয়েকটা শিক্ষা, একটা হলো যে এহরামের কাপড় সাদা আমরা পরি, কিন্তু কেউ যদি গরিব থাকে, সাদা কাপড় কেনার টাকা নাই, তার পুরনো কাপড় আছে এরকম সেলাইবিহীন খোলা কাপড় চাদর মার্কা কিছু নিচে পরে উপরে পরে, এহরাম কিন্তু আদায় হয়ে যাবে। এটা একদম সাদা হওয়া লাগবে এইটা শর্ত নয়, তবে সাদা উত্তম, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পছন্দ করেছেন, সাদা কাপড় দিয়ে গায়ে দিতে পুরুষদেরকে উৎসাহিত করেছেন, এবং মাইয়াকে দাফন করতে বলেছেন, এহরামের জন্য সাদাকে তিনি উৎসাহিত করেছেন, উত্তম এটা। এখনকার জমানায় তো এরকম সাদা কাপড় কিনতে একটু এহরাম হিসেবে কয় টাকাই লাগবে, আর এটা তো কঠিন, কিন্তু পৃথিবীতে যখন অভাব অনটন বেশি ছিল তখন এত সস্তায় কাপড় তোপড় মানুষের ইনকামের সঙ্গে এত মিলত না, এই জন্য আপনি দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামায় অনেকগুলো তালি ছিল, সাহাবাদের জামায় অনেকগুলো তালি ছিল, কারণ অর্থনৈতিক অবস্থা কি আমাদের মতো ছিল এরকম? যত কেয়ামত আসবে দুনিয়ার মানুষের অর্থনৈতিক অবস্থা ততই ভালো হবে, মানে তারা খুব কাপড় চোপড় থেকে শুরু খাবার দাবার বাড়ি ঘর সাজ সরঞ্জাম এত বেশি হবে, হইতে হইতে কেয়ামতের আগে আরও বেশি বাড়বে। তো যাই হোক, তাহলে এখানে একটা জিনিস যে যদি কোনো সময় কেউ অন্য কাপড়ে এহরাম করে দেখেন কোনো সময়, তাহলে মনে করবেন না যে তার বোধহয় এহরাম হলো না, এহরাম হয়ে গেছে। এরপরে যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেন কিভাবে, ওনারা তো অনেক আগে এসেছিলেন এবং ওনারা মরে গেছেন কত আগে, এখন এই লোকগুলোর দৃশ্য আল্লাহ তাআলা ওনাকে কেমনে দেখালেন? তো আল্লাহ তাআলার কুদরতের তো কোনো অভাব নাই, আমাদের সীমাবদ্ধ সৃষ্টি সীমাবদ্ধ সব কিছু সীমাবদ্ধ সীমাবদ্ধতা রয়েছে, এবং আমাদের অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল তিন কাল আছে, তাই না? আল্লাহ তাআলার কাছে সব এক কাল, সব বর্তমান, অতীতটাও বর্তমান ভবিষ্যৎও বর্তমান। তো এগুলো আল্লাহ তাআলার কুদরত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের জার্নি কিভাবে করলেন এত অল্প সময়ে? এটা দুনিয়ার কোনো সায়েন্সের কোনো ব্যাখ্যায় ব্যাখ্যা করা যাবে? আমাদের সীমিত যে জ্ঞান, সীমিত বোঝার ক্ষমতাও অত্যন্ত লিমিটেড। কিভাবে আল্লাহ তাআলা এটা করলেন কেমন, সেইটার পুরো বর্ণনা বের করা আমাদের পক্ষে সম্ভব হবে? এত বড় আকাশ, একটাও পিলার নাই, একটা পিলারও নাই, কেমনে টিকে আছে এত লক্ষ লক্ষ বছর ধরে, এটা কি ব্যাখ্যা আছে? তো এই জন্য এগুলা ইমান যাদের আছে আল্লাহ তাআলা কুদরতের উপরে, তারা এটা এভাবেই বিশ্বাস করে। যেটা বলেছিলাম গত সপ্তাহে তাফসিরে বলেছিলাম যে মাইয়েতকে যদি কবরে ঢুকানো হয় এবং তিনি যদি ঠিক মতো তিনটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলতে পারেন, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, তাহলে পাশ করে ফেললেন, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন পাশ করার জন্য। আর তখন কি বলা হবে যে আল্লাহ তার পক্ষ থেকে তিনটা প্রশ্ন যখন ফেরেশতারা করবেন, আল্লাহ বলে দিবেন উত্তর হয়ে গেলে আমার বান্দা ঠিক মতো উত্তর করে ফেলেছে, তার জন্য তোমরা কবরকে কোষাদা করে দাও। কত কোষাদা করবে, কত প্রশস্ত করবে? চোখের দৃষ্টি যদ্দূর যায় তত বড় হয়ে যাবে কবরটা। তো এই বলেছিলাম যে আমাদের এই রিয়াদুস সালাম গার্ডেন অফ পিস কবরস্থানে কয়েক হাজার কবর আছে, ওখানে যদি তিনজন পাঁচজন দশজনও অনেক কার থাকেন, তাহলে প্রত্যেকের কবর তো এত বড় হয়ে গেছে, তো বাকি কবর কোথায় ঢুকলো, কোনটা কোনটার মধ্যে ঢুকলো? একটাই যদি এত বড় একটা কবরই হয়ে যায়, তো বাকিগুলো জায়গা কোথায় হলো? এগুলো কোনো হিসাব আছে বিজ্ঞান দিয়ে কোনো বোঝার কোনো তরিকা আছে? কারণ আমাদের এই বস্তুগত যতটুকু কুদরত বা ক্ষমতা আছে অত্যন্ত সীমিত, আর আল্লাহ তাআলার কাছে তার এই দুনিয়ার সিস্টেমে সব কাজ করে না, আল্লাহ তাআলার সিস্টেম অন্যরকম। তিনি বলেন কুন ফায়াকুন, কিভাবে হয় সেটা আখেরাতে দেখা যাবে অনেক কিছু, এখন আমরা বুঝতে পারবো না। কিভাবে মরা মানুষগুলো আবার মাটির থেকে উঠবে, আস্ত গোটা মানুষ উঠবে? এখন যদি আপনি 1000 বছর আগের একটা কবর খুঁড়েন বা 5000 বছরের কবর খুঁড়েন, কি হবে? হাড্ডি কঙ্কাল বা হাড্ডিও গুঁড়ো হয়ে গেছে কোনো জায়গায়, সেই মানুষটা কেমনে মাটির থেকে উঠবে আবার? এটার বিজ্ঞান কি ব্যাখ্যা দিবে? বস্তুগত কোনো ব্যাখ্যা নেই। তা আমাদের সীমাবদ্ধতা দিয়ে সব চিন্তা করলে হবে না। এবার আমরা যাই আরেকটি ঘটনা, ওনার যাত্রাপথে ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাছে এসে গেছেন এখন ইতিমধ্যে মক্কা, যখন তিনি আল আবওয়া এলাকায় আসলেন অথবা ওয়াদ্দান মক্কা শহরের বাইরে বেশ একটু দূরে, সেখানে ওই জার্নির মধ্যে দেখা হলো আরেকজন স্থানীয় লোকের সঙ্গে, তিনি হলেন আসসাব ইবনু জাসামা নামে এক সাহাবি। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি গাধা উপহার দিলেন, জীবন্ত গাধা, জবাই করেন নাই, এবং গাধাটা হলো বন্য গাধা, বন গাধা যেটা খাওয়া যায় যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আমরা তো এটা বন্য গাধা যেহেতু এটা শিকার আপনি করেছেন, আমরা এটাকে জবাই করব, খাবো, এটা আমাদের জন্য জবাই করা জায়েজ নাই, তা আমরা আমরা নিচ্ছি না, আমি এটা নেব না, আপনি থ্যাংক ইউ আপনি নিয়ে নেন। থ্যাংক ইউ অবশ্যই ইংলিশে বলেন নাই, বাংলা আরবিতে যেটা বলা দরকার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিলেন না, না আমরা এটা নিচ্ছি না বলে দিলেন। তো বেচারা অনেক আগ্রহ করে আসছিলেন, অনেকে হাদিয়া দিবেন, কিন্তু তিনি নিলেন না। কেমন লাগছে এখন লোকটার কাছে? কত আশা করে আসছে হাদিয়া দিবেন। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে উনি একটু মনে কষ্ট পাচ্ছেন, আরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়াটা নিলেন না, তখন উনি ওনাকে ব্যাখ্যা করে বললেন, ইন্না লাম নারুদ্দাহু ইল্লা আন্না হরম, যে আমরা এই জন্য নেই নাই যে আমরা এহরামের হালতে আছি। ওই জানতোটা নিয়ে আসছে আর কি, যদি গোস্ত এনে দিতে একটু গোস্ত খাওয়া যায় যাচ্ছে, আগের হাদিসে আমরা পড়ে গেছি তাই না, কিন্তু জানতোটা এটা স্বীকার করার মতোই হবে। উনি স্বীকার করে নিয়ে আসছেন, এখন এটা যদি আপনাকে হাতিয়ে দেন আপনি যাবেন, এটা এখন স্বীকারের মতো হয়ে গেল, কাজে এটা খাওয়া যাচ্ছে না। তো বেচারা যাতে কষ্ট না পায় ব্যাখ্যা করে দিলেন, আর তখন হয়তো জবাই করার ওনার দেরি করার সময় ওনার জার্নি সামনে আসে, তো উনি চিন্তা করলেন যে না নিতে পারছেন না, অ্যাপোলজি দিলেন। তো ওনার মনের চেহারায় কষ্টটা দেখে ব্যাখ্যা করে দিলেন, যাতে তিনি ওনার কষ্টটা দূর হয় যে ওনার হাদিয়াকে প্রত্যাখ্যান করেননি। তো এখানে কি বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মনের কষ্ট যাতে না হয়, কষ্টটা ফিল করেছেন, এটা দূর করার দায়িত্ব অনুভব করলেন, যে ওনাকে ব্যাখ্যা করে দিলে ওনার মনে কষ্ট আর থাকবে না। তাহলে মানুষের কোনো কারণে কষ্ট হয় কি না আমরা ফিল করলে কষ্টটা দূর করা উচিত, তাই না? অনেক সময় অনেক লোক আপনাকে দাওয়াত দিল যে আমার আমার একটু দাওয়াত দিচ্ছে, আমার বাড়িতে একটু আসেন, আপনার একটু খাওয়া দাওয়া করাবো, খুব আর্জু করে। তো এখন আপনি তো বিভিন্ন কারণে যেতে পারেন না, এখন রাজি না হলে লোকেরা কষ্ট পায়, এবং হাদিসেও আছে যদি সম্ভব হয় রেসপন্ড করা। কিন্তু এখন আখেরি জামানায় মানুষের ব্যস্ততা এত বেশি, কর্মতৎপরতা এত বেশি, পারা দেয় না সবসময়, তাই না? তাহলে ব্যাখ্যা করে দিতে হবে যাতে করে কষ্টটা না পায়। ছোটখাটো জিনিসকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছে। এরপরে আমরা দেখি যে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, কোনো কোনো কারণে হাদিয়া তো প্রত্যাখ্যান করা ঠিক না, হাদিয়া কবুল করাটা একটা ভালো গুণ, কিন্তু হাদিয়া কবুল না করে ফেরত দেওয়া যায় যদি বাস্তব কারণ থাকে, তাহলে এটা গুণ হবে না। এটাও শিখলাম আমরা এই হাদিস থেকে, তাই না? এখন আপনি মনে করেন কোনো জায়গায় গিয়েছেন, তারা আপনাকে এমন কিছু হাদিয়া দিল যে আপনি এটা এখন নেওয়ার মতো অবস্থা নাই, যে আপনার বাড়ির জন্য একবার তরমুজ নিয়ে আসছি একটু নিয়ে যান, আপনি যাচ্ছেন হেঁটে আরেক জায়গায় রোগী দেখতে, এখন এটা নিয়ে কী করবেন, কোথায় রাখবেন, ব্যাখ্যা করা যাবে? কেউ যদি বলে হাদিয়া ফেরত দেওয়া ঠিক না, এরকম আবার ফতোয়া দিয়ে বসে, তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম যে বাস্তব কোনো কারণ থাকলে এটা আপনি ব্যাখ্যা করতে পারেন এবং এটা এটা আপনার গুণা হবে না, ওনাকে যাতে কষ্ট না পায় শুধু ওনাকে বুঝিয়ে দেন। আর এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসে সহি বুখারীতে উল্লেখ করে তিনি সেই হাদিসের টাইটেল দিয়েছেন, মান রাদ্দাল হাদিয়া লিইল্লাতিন, কেউ যদি কোনো কারণে হাদিয়া ফেরত দিয়ে দেয় তার যে গুণ হবে না এটা বোঝানোর জন্য তিনি হাদিসটি উল্লেখ করেছেন, বিশেষ কারণে যদি নাই। কিন্তু যদি হয় যে হাদিয়াটা পছন্দ হয় নাই তখন ফেরত দিয়ে দেওয়া তো মুশকিল, এটা ঠিক নয়। কম পছন্দ হলেও নেন, আপনার খাইতে মনে হয় না আরেকজনকে খাওয়া দিয়েন, ঠিক আছে না, আপনার পড়তে মনে চায় না আরেকজনকে পড়তে দিয়েন। এরকম হয় যে কোনো কোনো সময় আমাদের লোকেরা তোপ কিনে নিয়ে আসে সৌদি আরব থেকে, আনি একজনকে ইমাম সাহেবকে অমুকে তমুকে হাদিয়া দেয়, তোপের মধ্যে তো আবার কোয়ালিটি আছে, কিছু আছে একেবারে সস্তা, তো অনেকে চিনেও না, সস্তাটা একেবারে ওই লো কোয়ালিটি নিয়ে আসে, এখন আপনি কি করবেন, আপনি তো এটা পড়েন না, তাই না? আপনি যদি বলেন না এত কম দাম এটা তো আমি পড়ি না, নিয়ে যান, তো কেমন লাগে, তখন আপনি কি করবেন, আচ্ছা ঠিক আছে জাজাকাল্লাহ খাইরান, ওকে, পরে আপনি গরিব মিসকিন অথবা এখানে ইসলামিক রিলিফের চ্যারিটির বক্স আছে সেখানে আপনি দিয়ে দিলেন, কবুলটা করা হয়ে গেলে বেচারা আর কষ্ট পেলেন না। তো এই শিক্ষাটা আমরা এর সঙ্গে লিঙ্কড হয়ে আছে। ওকে, এরপরে আমরা যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা অব্যাহত আছে, সামনের দিকে আরেকটি এলাকা গেলেন, সে এলাকাটার নাম হলো সারিফ। মক্কার আগে সারিফ এলাকায় পৌঁছলেন, ওখানে তিনি তখন থামলেন যাত্রা বিরতি করার জন্যে, রেস্ট, নামাজ, খাওয়া দাওয়া কিছুর জন্যে, এবং সঙ্গী সাথীদেরকে বললেন, মান লাম ইয়াকুন মিনকুম মাহু হাদিয়ুন فأحب أن يجعلها عمرة فليفعل ومن كان معه هدي فلا এখন প্রায় মক্কার কাছাকাছি এসে গেছেন এই সময় যাত্রা বিরতির এই সমাবেশে তখন তিনি বললেন তোমরা যারা যারা সঙ্গে করে কোরবানির পশু নিয়ে এসেছ তোমরা তাহলে এক কাজ করো এই হজের যে নিয়ত করেছিলে নিয়ত পাল্টিয়ে ফেলো এটা ওমরা নিয়ত করে ফেলো ওকে ওমরা করে ফেলো মক্কায় গিয়ে ওমরা করে তোমরা কাপড় চোপড় খুলে হালাল হয়ে যাবা পরে হজের নিয়ত করবে আবার হজের তারিখের এসে গেলে নয় তারিখে বাহাকের আট তারিখের দিকে তোমরা নতুন করে হজ নিয়ত করবে এরকম হজকে কি হজ বলা হয় তামাত্তু হজ যারা তারা কোরবানির পশু সাথে করে নিয়ে এসেছ তারা সবাই এখন কেরান বাদ দিয়ে তোমরা কি করো তামাত্তু করো ওমরা নিয়ত করে ফেলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে কিন্তু কোরবানির পশু নিয়ে এসেছিলেন কিন্তু তিনি আসলে ওনার হজ এবং ওমরা একসঙ্গে ছিল এরপরে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনি কোরবানির পশু নিয়ে এসেছেন সেজন্য তিনি পারলেন না ওনাকে কেরান করতে হলো মেজরিটি সাহাবি অবশ্য ওনারা ওমরা করে ফেললেন হজের নিয়ত বাদ দিয়ে ওমরা নিয়ত ঢুকিয়ে দিলেন কারণ ওনারা মক্কায় গিয়ে ওমরা করে এহরাম থেকে বের হয়ে যাবেন ওই জায়গাতেই সারাফ এলাকাতেই যখন যাত্রা বিরতিতে বসে আছেন এই সময় তিনি মা আয়েশাকে দেখতে গেলেন ওনার তাঁবুর মধ্যে গিয়ে দেখেন উনি কাঁদছেন মা আয়েশা তাঁবুতে বসে বসে কাঁদছেন কান্নাকাটি করছেন কাঁদছেন তিনি গেলেন জিজ্ঞেস করলেন মা ইউকি কি হানাতা তোমাকে কোন জিনিস ওকে হানা তাহ বলেছেন আয়েশা বলেন নাই হানা তার অর্থ কি হানা তার অর্থটা মানে এটা কোনো নাম না এই তোমার কি হয়েছে এই যে এই বলেছে এই মানে অমুকে এভাবে ডাকলেন ঠিক আমার এই তোমার কি হয়েছে তো এই সেন্সে তিনি জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদো তখন তিনি বললেন সামিতু কাওলাকা লি আসহাবিকা ফামুনিতুল উমরা আপনি সব সাহাবীদেরকে বললেন ওমরা করার জন্য তারা সবাই এখন ওমরা করার একটা আলাদা সব পেয়ে যাবে আর আমি তো এখন ওমরা থেকে আমার নিষেধ হয়ে গেল তিনি বললেন যে মুআমা শাহনুকে কেন নিষেধ হলো কেন তোমার জন্যে কলকলা উসল্লি তিনি বলে যে নামাজ পড়া যায় না ওই হালত আমার হয়ে গেছে মাসিক এসে গেছে এবং উনি আদবের সাথে জবাব দিলেন মাসিকের কথা উল্লেখ করেন কি বলেছেন লাউ সল্লি আমার তো নামাজ পড়ার সুযোগ নাই তাহলে এটা বোঝা গেল যে মাসিকের কথাটা না বলে নামাজ পড়া যায় না এই কথাটা আরো উত্তম এভাবে করে তিনি জবাব দিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফালা ইয়াদিরুকে এই এতে কোনো ক্ষতির কারণ নেই তোমার জন্য কোনো লসের কিছু নেই ইন্নামা আনতি ইমরাআত মিন বানাতি আদম তুমি তো আদমের একজন কন্যা সন্তান আদম সন্তানের মধ্যে আদমের পুরুষ সন্তান আমরা সবাই আদম সন্তান কেউ পুরুষ সন্তান কেউ কন্যা সন্তান তুমি তো আদম সন্তানের কন্যা আদমের কন্যা সন্তান কাতাবাল্লাহু আলাইকুমা কাতাবা আলাইহিন সমস্ত আদম সন্তান যারা কন্যা তাদের জন্য আল্লাহ যে নিয়ম ঠিক করে রেখেছেন তাদের জন্য আল্লাহ যে একটা তাদেরকে মাসিকের তরিকায় যেতে হয় এই প্রক্রিয়া রেখেছেন তুমি সেই প্রক্রিয়ায় পড়েছ এখন এটা কি তোমার কোনো অপরাধ হলো নাকি এটা তো তোমার কোনো দোষ না তুমি কেন কান্নাকাটি করছে কেন এটা আল্লাহর হুকুমে হয়েছে সব মেয়েদেরকে আল্লাহ এটা দিয়েছেন ফাকুনি ফি হাজ্জাতি কি ফাস আল্লাহ আনিয়ার জুকা কি হা তো তুমি তোমার হজের এহরামের মধ্যেই থাকো তুমি ওমরা নিয়ত করো না আর আফসোস করার দরকার নাই আশা করা যায় আল্লাহ তোমার রিজিকে রাখলে অন্য সময় ওমরা করে নিতে পারবা ওমরা জীবনে আর করা যাবে না তা তো না এখন হজ করো ওনাকে বুঝিয়ে দিলেন অন্য রেওয়ায়েতে আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলেছেন সে রেওয়ায়েতটা যে আমরা যখন সারেফ এলাকায় আসলাম আমার ওই সময় মাসিক এসে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আমার তাঁবুতে ঢুকলেন আমাকে দেখার জন্যে আমি এসে দেখলাম যে আমি কাঁদছি আমি বললাম আমাকে জিজ্ঞেস করলেন তুমি কাঁদো কেন আমি বললাম যে আহারে কী বলবো আর আমার আফসোস যদি এবার আমি হজে না আসতাম তাই ভালো হতো বলে কেন কী হয়েছে যে তখন তিনি বলেন আর তোমার কি মাসিক হয়ে গেছে? তিনি বলেন যে হ্যাঁ তাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ দাসাইন কাতাবা আল্লাহু আলা বানাতি আদম, এটা তোমার কোনো অন্যায় না, তোমার কোনো দোষ না, তোমার কোনো এই ফল্ট ত্রুটি এখানে নয়, এটা তো আল্লাহ তাআলা আদমের সমস্ত কন্যাদের জন্য এটা লিখে দিয়েছেন, আদমের যত কন্যা সন্তান আছে সবাইকে। এফ আলিমা এফ আলুল হাজ, সমস্ত হাজিরা যতগুলো কাজ করো তুমি সবগুলোই করতে পারবে, শুধু গায়রা আল্লা তাতুফি বিল বাইতে হাত্তা তাতহুরি, পবিত্রতা অর্জন না করা পর্যন্ত শুধু শুধু আল্লাহর ঘরের তাওয়াফটা করতে পারবে না, এছাড়া তো তুমি বাকি সব কাজ করতে পারবে, তুমি মিনায় মুজদালিফা আরাফাতে হজ তো তোমার কোনো ক্ষতি হবে না, ত্রুটি হবে না। তো এভাবে ওনাকে তিনি বুঝিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ উনি সান্ত্বনা পেলেন। তারপরেও কথা আছে, হয়তো পরে আসবে, যে তিনি হজের পরে আবার একটু কাঁদলেন, আহারে সবাই দুইটা করলো, হজ করলো উমরা করলো, আমি শুধু হজ নিয়েই থাকলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর, আবু বকরের এক ছেলের নাম ছিল আব্দুর রহমান, আয়েশার ভাই, বলেন যে তোমার বোনকে নিয়ে একটা উমরা করিয়ে নিয়ে আসো, এই হালাল এলাকায় নিয়ে চলে যাও, হারামের বাইরে, যেটা বর্তমানে আমরা এটাকে তানঈম বলি, তাই না? তানঈম এলাকায় ওনাকে নিয়ে গেলো, যেটা হারাম শরীফের সবচেয়ে কাছে, হারাম এরিয়ার বাইরে, যেখান থেকে মক্কাবাসীদেরকে উমরার জন্য এহরাম করতে হয়, সেখানে নিয়ে গেলে, সেই এলাকার নাম হলো তানঈম। এখন সেই এলাকায় একটা বড় মসজিদ করা হয়েছে, সেই মসজিদের নাম কি? মসজিদে আয়েশা। তো ওই মসজিদে তিনি নামাজ পড়ছিলেন, এই জন্য ওই মসজিদের নাম তান, ওখানে কোনো মসজিদ ছিল না তখন, পরবর্তী পর্যায়ে মসজিদ করে ওনার এই এলাকা থেকে যেহেতু তিনি এহরাম করে গিয়েছিলেন, সেই জন্য সেটাকে মসজিদ আয়েশা বলা হয় আর কি। ওকে রাইট, এখানে গেল। এরপরে তিনি আস্তে আস্তে আরও এগোলেন, এগোতে এগোতে উনি জি তুয়া এলাকা পৌঁছে গেলেন, জি তুয়া একদম মক্কা শহরের উপকণ্ঠে। সেখানে যখন তিনি পৌঁছলেন, তিনি কিছুক্ষণ তালবিয়ে থামিয়ে দিয়ে রেস্ট নিলেন, সেই রাত্রটা ছিল শনিবারে দিবাগত রাত, আর আরবি হিসাবে বা ইসলামিক ক্যালেন্ডারে এটা রোববারের রাত, কারণ আরবিতে তো ইসলামিক ক্যালেন্ডারের রাত আগে, তাই না? তো রোববারের রাত্রে সেখানে পৌঁছলেন একদম মক্কা শহরের উপকণ্ঠে, সেটা সেদিন ছিল রোববার রাত। পরের দিন সকালে ওনারা সকাল করলেন, ঘুম থেকে উঠলেন, উঠে আগে সবাই গোসল করে নিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গোসল করলেন এবং ফজর নামাজটা পড়লেন, অতঃপর আস্তে আস্তে কিছু হাতে নাস্তা পানি খেলেন, খেয়ে মক্কার দিকে রওনা করে দিলেন, মক্কা শহরে ঢুকছেন। কোন জায়গা থেকে ঢুকছেন? ঢুকছেন বর্তমানে কুদাই একটা এলাকা বলে, যেটা কেদা ছিল, কেদা বলা হতো আগে, সেই এলাকায় মিসফালার পরে, মিসফালা গিয়েছেন আপনারা অনেকে, মিসফালা থেকে আর একটু সামনে গেলে, সেখানে ফার্দার একটু গেলে ওইদিকে এই এলাকার নাম হলো কুদাই, আগে বলা হতো কাদা, এবং সেখান দিয়ে তিনি পরে আস্তে আস্তে তিনি মসজিদে হারামের দিকে ঢুকলেন, যেটাকে মক্কাবাসীদের কবরস্থান, যেটা আল হুজুন এলাকায় সেটাকে যেটাকে বলা হয় আলমুআল্লা, আলমুআল্লা কবরস্থানের পাশে দিয়ে তিনি আস্তে আস্তে হারামের দিকে ঢুকলেন। আস্তে আস্তে মসজিদে হারামে ঢুকলেন, রোববার, তখন দোহা, দোহার সময়, দোহার সময় মানে চারটের সময়, ফজরের বেশ কিছু পরে সূর্য তখন অনেকটুকু উঠে আলো প্রখর হয়ে গেছে, ওই সময় তিনি মসজিদে হারামে প্রবেশ করলেন, এই এহরাম অবস্থায় তালবিয়া করতে করতে ঢুকলেন। কোন গেট দিয়ে ঢুকেছিলেন সেটাও সাহাবায়ে কেরাম নোট করে রেখেছেন, তখনকার গেটের নাম ছিল, যে কয়েকটা গেট তখন ছিল, একটা গেট ছিল বাব আব্দি মানাফ, পরে এই গেটটার নাম হয় বাব বনি সাইবা, পরে আবার পরবর্তী পর্যায়ে আখেরি জামানায় সেটার নাম হয় বাবুসালাম, বাবুসালাম, এই গেট দিয়ে ঢুকলেন। এই জন্য অনেকেই এই গেট দিয়েই উমরার জন্য ঢুকে, এখনো যেখান দিয়ে যাওয়া ঢুকার সুন্নত, ওটা আসলে এমন শক্ত কোনো সুন্নত যে তোমরা বাবে সালাম দিয়ে ঢুকো, এরকম কোনো নির্দেশ তিনি দেননি, ওনার জন্য সুবিধা হয়েছিল এদিক দিয়ে ঢুকতে, সেজন্য এতটুকুনি আর কি। তারপরে কেউ কেউ স্টিল এটাকে ফলো করার চেষ্টা করেন। তারপরে তিনি ঢুকার পরে কি ইয়ে করলেন, তালবিয়ে পড়তেছেন তো স্টিল, কারণ ওমরা করার আগ পর্যন্ত তালবিয়ে কন্টিনিউ করবে। ঢুকার সময় তিনি একটি দোয়া পড়েছেন বলে কোনো কোনো হাদিসে এসেছে, কিন্তু হাদিসটি শক্তিশালী সনদ নাই, হাদিসটি দঈফ। তবু অনেকেই ফজিলতের কারণে মানে দঈফ হাদিসের বেশি আমল করে আর কি, কেউ কেউ আছেন তো সেই তারা এটাকে এখনও আমল করেন ঢুকার সময়। আল্লাহ আনতাসসালাম অমিনকা সালাম ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরীফান ওয়া তাযীমান ওয়া তাকরীমান ওয়া মাহাবাতান ওয়া জিদ মান হাজ্জাহু আও ইতামারাহু তাকরীমান ওয়া তাশরীফান ওয়া তাযীমান। এটা কেউ কেউ বলেন এখনো, কিন্তু হাদিসটি দঈফ। এখান দিয়ে তিনি ঢুকলেন, ঢুকার পরে তিনি সোজা চলে আসলেন হাজার আসওয়াদের কর্নারের দিকে। সেখানে এসে প্রথমেই তাওয়াফ শুরু করার আগে তিনি হাজার আসওয়াদকে হাত দিয়ে এরকম করে টাচ করলেন, এভাবে করে তারপরে তিনি চুমু দিলেন। এরপরে তিনি তারপরে তিনি তাওয়াফ শুরু করে দিলেন, তো চুমু দিলেন। এখন চুমু যে দিলেন এটা ওনার সুন্নত, এবং তিনি আরো কয়েক সুন্নত আমল করেছেন। কোনো সময় চুমু দেন নাই, শুধু হাত দিয়ে টাচ করেছেন, অথবা লাঠি যখন উঠে পড়ে মাঝে মধ্যে তাওয়াফ করতেন, তখনকার ফ্লোরটা এরকম ছিল না, একদম শুধু মাটির ফ্লোর ছিল জমিন, সেখানে অনেকেই উঠে পড়েও উঠে বসেও সাওয়ার হয়ে তাওয়াফ করতেন। তখন এরকম করলে তিনি লাঠি দিয়ে এরকম টাচ করে সে লাঠিতে চুমু দিতেন, আর কোনো কোনো সময় তিনি হাতে ইশারা করেছেন, চুমু দেন নাই এবং হাতকে চুমু দেন নাই। অনেকেই ওই চুমুর কথা নিয়ে হাতে ইশারা করলে হাতের মধ্যে চুমু দেয়, এটা সুন্নত নয়। তিনি নিজে মুখ লাগিয়ে চুমু দিয়েছেন, অথবা লাঠি দিয়ে যখন স্পর্শ করেছেন তখন লাঠির আগে চুমু দিয়েছেন, আর দূর থেকে হাত দিয়ে ইশারা করেছেন, হাতের মধ্যে চুমু দেননি। হ্যাঁ, এভাবে তিনি তাওয়াফ শুরু করে দিলেন। এখানে একটি কথা আছে, এই যে চুমু যে দিলেন, এই হাজার আসওয়াদের ফজিলত কী কী আছে, তার শান কী, তার মর্যাদা কী, এগুলো নিয়ে অনেকগুলো হাদিস আছে, তিরমিজিতে এসছে, মুসনাদ আহমদে এসেছে, যে হাজার আসওয়াদ একসময় জান্নাতে ছিল, সাদা হয়ে এসেছিল, তারপরে মানুষের চুমু দিতে দিতে তার রংটা কালো হয়ে গেছে, এরপরে আরও হাজার আসওয়াদের দুটা বড় বড় চোখ আছে, সবগুলো মানুষের কারা কারা হজ করলো চুমু সবগুলো সাক্ষী দেবে কি আমাদের দিন, এগুলো সবগুলো হাদিসে একটাও সহি না। বরঞ্চ সহি হাদিস আরেকটা আছে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, সেটা কি, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হাজার আসর চুমু দিতে গিয়ে আশেপাশে যা লোকজন তারা যেন ভালো করে শুনে বললেন, এ ইন্নি আলম আন্নাক হাজার লা তাদরু ওয়া লা তানফা, এই পাথর, আমি জানি তুমি পাথর ছাড়া কিছু না, তোমার কোনো ক্ষতি করারও কোনো ক্ষমতা নাই, উপকার করারও কোনো ক্ষমতা নাই, ওলাউলা আন্নি রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি না দেখতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিয়েছেন, তাহলে তো আমি তোমাকে জীবনও চুমু দিতাম না, শুধু উনি চুমু দিয়েছেন বিধায় আমি তোমাকে চুমু দেই। তাতে বোঝা গেল এই পাথরটার যে আহামরি বিশাল কোনো ইতিহাস আছে, এবং জান্নাত থেকে নাজিল হয়েছে, ফেরেশতা যাকে নিয়ে আসছেন, ইত্যাদি অনেক হাদিস যেগুলো আছে এগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো জানতেনই না, বা এগুলো সাহাবায়ে কেরামদের কাছ থেকে সহি কোনো রেওয়ায়ত আজ পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু এই দঈফ দুর্বল রেওয়ায়তগুলো বেশ গুরুত্ব সহকারে আমাদের সমাজে স্থান দখল করে বসে আছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফ করলেন, তিনি হেঁটে তাওয়াফ করেছিলেন, এই ওই তাওয়াফটা প্রথম তাওয়াফটা হেঁটে করেছেন, পরবর্তী পর্যায়ে অন্য সময় যখন তিনি সুযোগ হয়েছে কোনো কোনো সময় উঠে চড়ে তাওয়াফ করেছেন, অথবা হজের সময় তিনি সাওয়ার হয়েছিলেন, কিন্তু প্রথম তাওয়াফটা তাওয়াফুল কুদুম যেটা, এটাকে তিনি কী করেছেন, হেঁটে করেছেন। আর রামালা সালাসান, প্রথম তিন তাওয়াফে রমল করেছেন। আমরা হজে যখন মাসালা শিখি যে প্রথম তিন তাওয়াফে, প্রথম তাওয়াফে যখন যাবেন ওমরা তাওয়াফ আর হজে তাওয়াফ, ফার্স্ট তাওয়াফের মধ্যে কী করতে হবে, রমল করতে হবে। রমল অর্থ কি, হ্যাঁ, একটু দৌড়ের ভান, মানে একটু দ্রুত গতিতে ছোট ছোট পা দিয়ে একটু হাঁটার চেষ্টা, মানে একটু দ্রুত যাওয়ার চেষ্টা করা। কিন্তু মানুষ যখন বেশি থাকে দৌড়ার কোনো উপায় থাকে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছেন তখনও মানুষ কম ছিল না, 1 লক্ষের উপরে। এখন তো জায়গা অনেক বড় হয়েছে, ওনার সময় 1 লক্ষ লোকের সমাবেশ কি ছোটখাটো ছিল নাকি? অনেক ছিল। কাজে ওনারা যে ফিজিক্যালি খুব একটা দৌড়েছেন তা নয়, বরঞ্চ এর আগে যখন ওনারা একবার ওমরা করতে এসেছিলেন তখন সংখ্যা কম ছিল, তখন কিছুটা ওনারা দৌড়তে পারছিলেন। আর এই সময় দৌড়ের ভান করা, আসলে আমি অনেকদিন একটু দৌড়ছি, এরকম করছি, এভাবে করে তিনি রমল করেছেন। আর ইত্তেবা করেছেন, ইত্তেবা অর্থ কি? ডান কান তাকে, এহরামের চাদর তো দোনো কান ঢেকে রাখা সুন্নত সবসময়, কিন্তু শুধুমাত্র এই প্রথম এই তাওয়াফগুলার সময় কি করা, প্রথম তাওয়াফের মধ্যে কি করতে হবে, ডান কাঁধ খোলা থাকবে, হাতকে বের করে দিয়ে চাদরটাকে বগলের নিচে দিয়ে এই কাঁধে ফেলে দেবেন, তাই না? এটা হচ্ছে ইত্তেবা, অর্থাৎ ডান বাহুকে খুলে রাখা, ডান বাহুকে খুলে রাখা। তো এটা তিনি করেছেন। এরপরে হাজরা আসগাদকে চুমু দিয়েছেন, আবার কোনো কোনো সময় তিনি লাঠি দিয়ে টাচ করেছেন, এরপরে কোনো সময় ইশারা করেছেন। আর তিনি কি করেছেন, রুকন ইয়ামানি এবং হাজার আসওয়াদ এই দুই কর্নারের ভিতরের অংশে, হাজার আসওয়াদে আসার একটু আগ থেকে তিনি কি পড়েছেন, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ও কিনা আযাবান নার। এগুলো সব কিছু আমাদের হজের মাসালার মধ্যে আমরা এখন এই হাদিস থেকে পেলাম, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন সময় তাওয়াফের সময় ডান হাত দিয়ে রুকন ইয়ামানিকে টাচ করেছেন, এবং কখনো চুমু দেন নাই বা হাত তাকে আবার চুমু দেন নাই, জাস্ট একটু টাচ করেছেন। রুকন ইয়ামানি যেটা হজরে আসওয়াদের আগের কোনাটা, আগের কর্নাটাকে বলে, রুকন ইয়ামানি টাচ করেছিলেন। এভাবে করে ওনার তাওয়াফ যখন শেষ হয়ে গেল, তারপরে তখন তিনি 2 রাকাত তাওয়াফে নামাজ পড়ার জন্য মাকামে ইব্রাহিমের পেছনে গেলেন, যেটা আমরা এখনো পড়ি। যাওয়ার সময় ওখানে পৌঁছে গিয়ে বললেন কোরআনের একটি আয়াত, ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখন আল্লাহর ঘরে তাওয়াফ করতে যাও তখন তোমরা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার জায়গা হিসাবে ব্যবহার করো, নামাজ পড়ার জন্য জায়গা থাকলে এটাই উত্তম, আর জায়গা না থাকলে যে কোনো জায়গায় পড়লে মাকামে ইব্রাহিমে পড়া শর্ত নয়। এবং কিছু লোক ওখানে আরেকটি জাহিলিয়াত কায়েম করে, এত মানুষের কয়েক কত লক্ষ মানুষ এখন তাওয়াফ করছে সেই জায়গায়, মাকামে ইব্রাহিমে 2 রাকাত পড়ার জন্য সবাইকে কষ্ট দেওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে, কয়েকজনে মিলে আবার কয়েকজন মিলে পাহারা দেয়, আর হাজার হাজার মানুষের তাদের গায়ে হুমড়ি খেয়ে পড়ে, কত কষ্ট হয়ে যায়। এগুলো একদম নিষেধ, মানুষকে কষ্ট দেওয়া এটা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ, গুনাহ। তো কাজে যে কোনো জায়গায় পড়া পড়ে নেওয়া উচিত। হ্যাঁ, কোনো এখন যেমন হচ্ছে খুব এই মুহূর্তে এই প্যান্ডামিকের কারণে মানুষ নাই, অল্প কজন করে, এখন মাকামে ইব্রাহিমে কেউ আরামসে পড়তে পারছে, অসুবিধা নেই। ওকে, তো 2 রাকাত পড়লেন, ওনার পড়ার পরে তিনি আবার এসে একটু হাজার আসতে 8টা চুমু দিয়ে চলে গেলেন। এখন আর আমরা এটা রেকমেন্ড করি না, এটা একটা নফলের মতো আর কি। কারণ হলো যে এটা করতে গেলে যে এই যে তাওয়াফের যে স্রোত চলছে এই স্রোতটা ব্যাহত হবে, আপনি মানুষকে উল্টা কষ্ট দেবেন, এই কাজটা করা ঠিক না। বিদায় এখন ওলামায়ে কেরাম আলোচনা করতে গিয়ে হজ তালিমের মধ্যে আবার চুমু দিয়ে তারপরে সাই করতে যাও, এটা আর বলেন না। এরপরে এখান থেকে তিনি চলে গেলেন সাফা পাহাড়ের দিকে, তখন তো একটু পাহাড়ের মতো ছিল, মানে টিলার মতো ছিল উঁচু, সেখানে উঠলেন। এবং যখন তিনি একদম সাফা পাহাড়ের প্রান্তে এসেছেন, উঠার আগেই তিনি তখন পড়লেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়িতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফ বিহিমা মান তাতাওয়া খাইরা ফাইন্না আল্লাহা শাকিরুন আলীম। যে সাফা ওয়াল মারওয়া হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন, হজের কতগুলো আলামাতের মধ্যে অন্যতম। তারপরে তিনি আত্মপরে শেষে বললেন, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আল্লাহ যেটা দিয়ে শুরু করছে আমি সেটা দিয়ে শুরু করব। 2 পাহাড়ের মধ্যে সাই হবে, সাফা এবং মারওয়ার মধ্যে, কোনটা থেকে শুরু হবে? তো তিনি বলছেন আল্লাহ যেহেতু প্রথমে সাফা বলেছেন, আল্লাহ তাআলা ইন্না সাফা ওয়াল মারওয়া, তা আল্লাহ প্রথমে কোনটা বলেছেন? সাফা। কাজেই আল্লাহ যেহেতু প্রথমে সাফা বলেছেন, আমি সাফা থেকে শুরু করবো। এই জন্য এটাই হলো এখন হজের নিয়ম, যে কেউ যদি মারওয়া থেকে করে উল্টা হয়ে গেল, সাফা থেকে মারওয়া যেতে হবে, তারপরে মারওয়া থেকে সাফা আসবে। তো প্রথমটা শুরু হবে সাফা থেকে, এটা তিনি সেখানে বলে দিলেন। এরপরে যখন তিনি ফারাকা আলাইহি, একটু উঁচু টিলার মধ্যে উঠলেন সাফার, উঠার পরে তিনি একটু নজর দিলেন, চোখ বুলালেন আল্লাহর ঘরের দিকে, এভাবে চেহারাটা ঘুরালেন আল্লাহর ঘরের দিকে দেখলেন, আর তখন তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা পড়ে তারপর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া আযা জুনদা ওয়া হাযা মান আহজাব ওয়াহদা, এই দোয়াগুলো তিনি পড়লেন। এগুলা হজের কিতাবে আছে, মুখস্থ করে রাখা আছে। অনেকে তারা হজে যা ওমরায় যান সেগুলা সেখান থেকে আমরা পড়ি। তো এভাবে করে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এটাকে তিনবার করে পড়লেন। তারপরে সেখানে তিনি দোয়া করলেন ইকাবলামুকি হে মুক্তাসার, অতপর তিনি এবার সাফা থেকে নিচের দিকে নামলেন। হাত্তা ইদান সাব্বাত কাদামাহু ফি বাতনাল ওয়াদি, ওই উঁচু টিলার থেকে যখন সমতল ভূমিতে নামলেন, তখন তিনি কি করলেন, ইয়ের দিকে গেলেন, সামনের দিকে গিয়ে তখন একটু দ্রুত হাঁটলেন, দ্রুত করে একটু দৌড়ার মতো ভান করলেন, একটু কুইকলি গেলেন। আর এতক্ষণ হাঁটার অবস্থা ছিলেন, এখন একটু দৌড়ার ভাব করলেন। এবং এখন যেটা আপনারা দেখেন সাফা মারওয়ার মধ্যে, তখন তো এরকম ছিল না, দুইটা টিলা দুই জায়গায় আছে, মাঝখানে নিচু, তারপরে আবার এভাবে উঠতেন। এখন তো প্রায় সব সমতল হয়ে গেছে, তবু ওই এরিয়া মার্ক করা আছে কোন জায়গায় নিচু সমতল ভূমিটা ছিল, সেটা মার্ক করার জন্য দুইটা লাইট এখন দিয়ে দেওয়া আছে, যে সবুজ লাইট, যে সবুজ লাইটের মাঝখানে ততটুকু নিচে ছিল, নিচু সমতল ভূমি ছিল, পরে দুই মাথায় আস্তে করে একটু টিলার মতো দোনো দিকে ছিল। তো তখন তিনি ওখানে একটু রামাল করলেন, দ্রুত গতিতে হাঁটলেন বা একটু দৌড়ার ভান করলেন, আর সাথীদেরকে বললেন লা ইউক্তাউল ওয়াদি ইল্লা সাদ্দান, যে এই টাইমটা তোমরা একটু দ্রুত যাবা, দৌড়ার উদ্দেশ্য কি, দ্রুত তাড়াতাড়ি করে পার হবে এলাকাটা। কারণ কি, এর ইতিহাস আছে, যখন ইসমাইল আলাইহিসসালামের বিবি হাজির আলাইহিসসালাম তার ছেলে ইসমাইলকে দুধের বাচ্চাকে রেখে আসছিলেন জমদমের কুয়া তখন নাই ওই এলাকায়, পানি খুঁজতে গিয়ে পানি শেষে এগুলো ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গিয়েছিলেন, পানি কোথায় পাওয়া যায়, তখন তো কাবা তো একটু নিচে যেখানে ওনাদেরকে রেখে আসছিলেন, তো একটু উঁচু দুই পাহাড়ে উঠলেন, যেখান থেকে সাফা পাহাড়ে উঠে দেখলেন এদিক সেদিকে পানির কোনো লক্ষণ আছে কিনা। পানির লক্ষণ কি আরব দেশে, পাখি উড়বে যেখানে কুয়া থাকে পানি থাকে, দেখা যায় কিনা, কিছু দেখলেন কিছু নাই, আবার নিচে গিয়ে দৌড় দেখি ওই পাহাড়ে রাইতো দেখি ওখানে থেকে কিছু দেখা যায় কিনা, পাখিটাকে কোনো জায়গায় উড়ে কিনা, নাই, আবার এখানে আসলেন, আবার ওখানে গেলেন, এখন যখন পাহাড়ের উপরে থাকে তখন বেবিকে দেখেন, বাচ্চাকে দেখেন, ঠিক আছে মনে হয় যেন, যখন নিচে চলে যান দেখা যায় না, তখন তিনি খুব অস্থির হয়ে যান, তখন দ্রুত গতি দৌড়ে যান, সে ঠিক আছে কিনা, না কোনো বাঘ ডাকেশ তাকে খেয়ে ফেললো কিনা, অস্থির হয়ে যান। এভাবে করে করে তিনি যে গিয়েছিলেন, ওনার একজাক্টলি এই জায়গায় তিনি দৌড়ছিলেন হাজের, সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়লেন, এইটাকে আল্লাহ তাআলা হজের অংশ বানিয়ে দিলেন, ওমরার অংশ বানিয়ে দিলেন, এই মহিলার কোরবানিকে আল্লাহ তাআলা এভাবে কবুল করেছেন। তারপর তিনি বললেন যে তোমরা একে দ্রুত যাবা, আরও তিনি বলেছেন এস আও ফা ইন্নাল্লাহ কাতাবা আলাইকুম সাই, তোমরা সাই করা, আল্লাহ তাআলা তোমাদেরকে সাই করা ফরজ করে দিয়েছেন, কে কে ওয়াজিব বলেছেন,